ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ সরকার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে যেসব বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী আশ্রয় পেয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
সারা ভারতে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2,69,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুতের চাহিদা তার অর্ধেক।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর প্রভাব ও প্রতিক্রিয়া। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ, পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার বর্তমানের এবং সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আজ যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় আদালতে এক ব্যাপক দুর্নীতির অভিযোগ দায়ের করে। এতে প্রচণ্ড ডামাডোল সৃষ্টি হয়েছে। ওদিকে সুইস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা 2018 ও 2022 সালের বিশ্বকাপ খেলা কোথায় হবে সে বিষয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। জুরিখে কয়েকজন ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 14 জনের বিরুদ্ধে 47টি অভিযোগ দায়ের করা হয়। এসব অভিযোগে রয়েছে অবৈধ উপায়ে অর্থ আদায় করা, অর্থ পাচার এবং কালো টাকা সাদা করা ইত্যাদি। অভিশংসকরা বলেন, ক্রীড়া জগতের সংবাদ মাধ্যমের নির্বাহী কর্মকর্তারা $15 কোটি দিয়েছে বা দিতে রাজি হয়েছে এবং তার বিনিময়ে প্রতিযোগিতা সম্প্রচারে সত্ত্বাধিকার তারা পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে এটা ছিল আন্তর্জাতিক ফুটবলে দুর্নীতির মাধ্যমে 24 বছরে অর্থ উপার্জনের একটা পরিকল্পনা। গতরাতে আনবার প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 17 জন ইরাকি সেনা নিহত হয়। ওদিকে ইরাকের সরকারপন্থী বাহিনী ওই এলাকায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যে নতুন অভিযান শুরু করেছে তা অব্যাহত রেখেছে। ইরাকি সামরিক কর্মকর্তারা বলেছেন মঙ্গলবার রাতে IS নিয়ন্ত্রিত ফালুজা শহরের বাইরে ওই আক্রমণ হয়। চরমপন্থীদের কাছ থেকে ওই প্রদেশের কিছু অংশের নিয়ন্ত্রণ পুনরায় নেয়ার জন্য আক্রমণ অভিযান চালানোর কয়েক ঘণ্টা পর ওই বোমা বিস্ফোরণ হয়। সামরিক বাহিনী ও মালয়েশিয়া প্রাদেশিক রাজধানী রামাদির উপকণ্ঠে মনোযোগ দিচ্ছে। ওই শহরে প্রবেশের আগে জঙ্গিদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রচেষ্টায় ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে যেসব বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী আশ্রয় পেয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকায় IOM এর মুখপাত্র একথা জানিয়েছেন। সরকার মানব পাচার রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী সহযোগিতাও চেয়েছে IOM এর কাছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন মানব পাচার অপরাধের দ্রুত বিচারের জন্য 7 বিভাগে 7টি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ সরকার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে যেসব বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী আশ্রয় পেয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে। ঢাকায় IOM এর মুখপাত্র আসিফ মুনির ভয়েস অফ আমেরিকাকে বলেন,
যারা স্বেচ্ছায় বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে ওইখানে বাংলাদেশে দূতাবাস যাদেরকে সুনিশ্চিত করে দিচ্ছে যে হ্যাঁ এই তালিকাটা সুনিশ্চিত আছে, সেই তালিকার ভিত্তিতে তাদেরকে দেশে আনার প্রক্রিয়া
মঙ্গলবার ঢাকায় এক অবহিতকরণ বৈঠকের আয়োজন করে। এদিকে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন মানব পাচার অপরাধের দ্রুত বিচারের জন্য দেশের 7টি বিভাগে ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি বার্তা সংস্থা বাংলাদেশি কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো হাতিয়া দ্বীপের স্থানান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি বুধবার শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী 16 জুন রায় ঘোষণার তারিখ ধার্য করেছে। বুদ্ধিজীবী হত্যাসহ বিভিন্ন অভিযোগ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 17 জুলাই তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। আমির খসরু তার আরেকটি রিপোর্টে এ সম্পর্কে জানিয়েছেন।
1971 সালে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাত সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি বুধবার শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী 16 জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। যুদ্ধাপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনাল 2013 সালের 17 জুলাই আলী হাসান মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করে। বুদ্ধিজীবী হত্যা সহ বিভিন্ন অভিযোগে তাকে ওই মৃত্যুদণ্ড দেওয়া হয়। আলী হাসান মুজাহিদ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন ও বছরই আগস্টে। গত 23 এপ্রিল থেকে আপিল শুনানি শুরু হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকার কাওরান বাজারের মোড়ের কাছে নির্মাণাধীন একটি ভবনের জন্য খোড়া গর্তে পাশের হোটেল সুন্দরবনের সীমানা প্রাচীর ধসে পড়েছে। ঢাকা থেকে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল 7:30 দিকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বহুতল ভবন নির্মাণের জন্য তৈরি করা গর্তে রাস্তার একাংশ বিকট শব্দে ধসে পড়ে। সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর, গলির মুখের বিদ্যুতের খুঁটি, কয়েকটি গাছ, ঠং, দোকান এবং রিক্সা ভ্যানও এই গর্তে পড়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বর্ষা মৌসুমে পাশে রাস্তা ও একটি উঁচু ভবন থাকায় পাইলিং এর সময় যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি। ওইসব নির্মাণ কাজের দায়িত্বে থাকা MS কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্টের মালিক মোহাম্মদ সালাউদ্দিন দাবি করেছেন, তাদের নির্মাণ কাজে কোনো ত্রুটি ছিল না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয় এবং সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে পূর্ব মেদিনীপুর জেলার পিংলায় বিস্ফোরণ কাণ্ড নিয়ে সরাসরি সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য না করলেও এ রাজ্যে যে হারে দেশি বোমা তৈরি হচ্ছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়, সামগ্রিক অবস্থার উন্নতি ঘটানো উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। শাসক দলের হাতে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, এটা মোটেই গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয় বলেও তিনি জানান। রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়, এ ব্যাপারে তারা কিছু বলতে চান না। তবে পশ্চিমবঙ্গ সরকার যদি কেন্দ্র সরকারের কাছে সাহায্য চায় তাহলে কেন্দ্রীয় সরকার অবশ্যই সহযোগিতা করবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সারা ভারতে প্রায় অবিশ্বাস্য কাণ্ড, গরমে মানুষ হাঁসফাঁস করলেও বিদ্যুতের চাহিদা কিন্তু প্রায় বাড়ছেই না। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 269,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুতের চাহিদা তার মাত্র অর্ধেক। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের কাছে।
সারা ভারতে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 269,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুতের চাহিদা তার অর্ধেক, মাত্র 135,000 মেগাওয়াট। এক বছর আগে এই সময় চাহিদা ছিল 130,000 মেগাওয়াট। এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা নেই বলে 57টি তাপবিদ্যুৎ কেন্দ্রকে বন্ধ করে সেফ বসিয়ে রাখা হয়েছে। নতুন বিদ্যুৎ প্রকল্পগুলির নির্মাণের কাজেও মন্দা চলছে। বিদ্যুৎ চাহিদার এই অধোগতি হবে কেউ ভাবতে পারেননি। মোদী সরকারের এক বছরে শিল্পে বিদ্যুতের চাহিদা যে বাড়েনি তা বোঝাই যাচ্ছে। এক বছরে সামগ্রিক যে 5,000 মেগাওয়াটের চাহিদা বৃদ্ধি, সেটা প্রধানত বাণিজ্যিক আর গৃহস্থ গ্রাহকদের তরফে। দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানো সরকারি দাবির বাস্তবতা নিয়েই তাই প্রশ্ন তুলে দিল বিদ্যুৎ চাহিদার এই হাল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান বুধবার এক বৈঠকে একমত হয়েছে যে তাদেরকে একদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ এবং নিষেধাজ্ঞা বাড়াতে হবে এবং অন্যদিকে ওই দেশের পারমাণবিক অস্ত্র কার্যক্রম বিষয়ে আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সুং কিম হচ্ছেন উত্তর কোরিয়ার নীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি। সোলে আলোচনার পর তিনি বলেন, পারমাণবিক বিষয়ে উত্তর কোরিয়ার লক্ষ্য খুবই সুস্পষ্ট। তিনি বলেন, অস্ত্র তৈরির যে পর্যায়ে তারা থাকুক না কেন, আমাদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাজধানীতে একটি গেস্ট হাউসে যে সংঘর্ষ অচল অবস্থা চলছিল বুধবার ভোরে তার অবসান ঘটে। চারজন তালেবান আক্রমণকারী প্রাণ হারায়। কাবুলের ওয়াজির আকবর খান অভিজাত এলাকায় বিস্ফোরণ ও বন্দুকের শব্দে কেঁপে ওঠে। ওই এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন ও দূতাবাস রয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী ও আক্রমণকারীদের মধ্যে সংঘর্ষ হয় সেখানে। উপস্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আয়ুব সালাঙ্গি বলেন, কোনো অসামরিক লোকজন বা সামরিক কর্মী হতাহত হয়নি। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী, প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশিষ্ট অতিথিদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনে। আর যেমনটি একটু আগেই জেনেছেন, আজকের বিষয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং আনুষঙ্গিক সমস্যা কিংবা এর প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে। এই সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে শ্রোতারা এই নম্বরে আমাদের ফোন করতে পারেন, 2026193062। আজ আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনী লাইনে রয়েছেন রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, আপনাকে স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
রয়েছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট চিন্তক গোষ্ঠীর সদস্য, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। এয়ার কমোডর চৌধুরী, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ, সালাম আলাইকুম।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস। রুবাইয়াত ফেরদৌস, আপনাকে স্বাগতম।
অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা জানি যে মিয়ানমারে রাখাইন প্রদেশের অধিবাসী এই রোহিঙ্গারা, যারা মূলত মুসলমান, বিতাড়িত হয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে আসা শুরু করে। অভিযোগ হচ্ছে যে রোহিঙ্গারা মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা নির্যাতিত হতে এবং সেখানকার সরকার ও রোহিঙ্গাদেরও নিজেদের নাগরিক বলে মেনে নিচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ তার সীমিত সম্পদ এবং বিপুল জনগোষ্ঠীর চাপে রোহিঙ্গাদের বাড়তি বোঝা বহন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। কিন্তু তার চেয়েও বড় কথা, রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠতে পারে, এমনকি দেশি বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এইসব বিপন্ন মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে তাদের উগ্রবাদী আদর্শের সম্প্রসারণ ঘটাতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর অতি সম্প্রতি যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল মানব পাচারকারীদের কবলে পড়া লোকজনের বিপন্ন অবস্থা, সাগরভাসী এইসব লোকের অবর্ণনীয় দুর্দশার কথা। এতে বাংলাদেশিরা যেমন রয়েছেন তেমনি রয়েছেন রোহিঙ্গারাও, এবং বলাই বাহুল্য যে রোহিঙ্গাদের দুর্বলতা ও রাষ্ট্রহীনতার সুযোগে মানব পাচারকারীরা সমুদ্রপথে পাচারে প্রথম তৎপর হয়ে ওঠে, পরে বাংলাদেশিরাও তাদের কবলে পড়ে। বিষয়টি যেমন মানবিক তেমনি বাংলাদেশের নিরাপত্তা প্রতি ঝুঁকিপূর্ণ। এসব দিকই আজকের এই কল ইন শোতে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জেনে নেব শ্রোতাদের প্রশ্নের মাধ্যমে। শ্রোতাদের অনুরোধ সংক্ষেপে প্রশ্ন করার জন্যে, আর অতিথি প্যানেলিস্টদের প্রতি সবিনয় অনুরোধ প্রশ্নের উত্তরের পুনরাবৃত্তি না ঘটানো। আমাদের প্রথম শ্রোতা আজকে এই যুক্তরাষ্ট্রেই কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম চৌধুরী। কাইয়ুম খান,
হ্যালো। আমার নাম কাইয়ুম খান, আমি মেইল্যান্ডের কলম্বিয়া শহর থেকে বলছি। আজকে আলোচ্যসূচি রোহিঙ্গা অনুপ্রবেশ, মানব পাচার, নিঃসন্দেহে একটি মানবিক বিপর্যয়। আমার আশঙ্কা হচ্ছে এই সংকট দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি দিতে পারে। তবে বাংলাদেশে দেখা যায় যে কোনো সমস্যা অ্যাডহক ভিত্তিতে সমাধান করা। আমার প্রশ্ন আলোচকবৃন্দের কাছে, কিভাবে এই মানবিক সংকটের দীর্ঘমেয়াদী টেকসই সমাধান হতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতার কাছে যাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, আপনাকেও প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এখন যেটা আমাদের মানে সম্মুখে দেখা যাচ্ছে, যেহেতু এই এই পাচার বা পাচারও বলবো না, প্রথমে বলবো যে এই যে যাত্রা, এই সমুদ্র যাত্রা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার অভিমুখেও রোহিঙ্গাদের যাত্রাটা এখনকার না, অনেক দিন আগে থেকেই এটা হচ্ছে। আমরাও যখন 2-3 বছর আগে ওই এলাকায় কাজ করতাম, আমরাও এরকম বিভিন্ন কেস স্টাডি দেখেছি যে তারা বিপন্ন হয়েই এই যাত্রাটা করে। অর্থাৎ তাদের এখানে প্রথমত মিয়ানমারে স্থান নেই, সেরকম সিটিজেনশিপও নেই, নাগরিকত্ব নেই। তারপরে বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে বিশেষ করে যুবক শ্রেণী যারা আছে তারা কর্ম লিপ্ত হতে পারে না, বাংলাদেশের একটা নিষেধাজ্ঞা আছে সরকারে। তা আবার এদিকে হায়ার এডুকেশনেও যেতে পারে না, তো তার জন্য তারা অনেক সময় দিশাহারা হয়েই এই যাত্রা অভিমুখে হয়। তবে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে যাত্রা যেখানে হয় মানুষের ইসের জন্য মানে দুরবস্থার জন্য, কিন্তু সেটা সুবিধাগুলো নেয়, আপনি আগেই বলেছেন সুবিধাগুলো নেয় হচ্ছে মানব পাচারকারীরা, এবং যে অঞ্চলটার থেকে যাত্রা নেয় অনেক সময় মিয়ানমারের রোহিঙ্গারাও এসে এই অঞ্চলে এসে তারপরে যাত্রার সুযোগটা নেয়। কারণ এক হচ্ছে যে আমাদের যে উপকূল এলাকায় বিশেষ করে সেখানে একটা ট্রাফিকিং ডেন আছে এবং সেখানে বিভিন্ন ধরনের পাচারের কথাও আমরা শুনি, কিন্তু সেখানে বিশেষ করে এই এই বছরে 2015 সালে আমরা দেখতে পারি একটা খুবই উদ্বেগভাবে একটা বাড়তি একটা ফিগার ইউএনএইচসিআর থেকে জানা গেছে যে এটা 25,000 প্রথম ফার্স্ট কোয়ার্টার অফ 2015-এ 25,000 লোকের এস্টিমেট তারা যারা যাত্রা করছে। এবং শুধু যাত্রা না, এই পাচারকারীরা শোনা যাচ্ছে যে তারা তাদের ইনভেস্টমেন্ট বেড়েছে এখানে, তারা আগে ছোট ছোট নৌকায় পাচার করত, এখন বড় বড় নৌকাগুলো যেহেতু মধ্যসাগরে থাকে ছোট নৌকা দিয়ে ধরিয়ে দেয়, তো তাদের ইনভেস্টমেন্টও বেশি। এর সাথে মালয়েশিয়া শোনা গেছে, থাইল্যান্ড মালয়েশিয়ার যারা অফিসিয়াল আছে তাদের আছে যোগ সাদৃশ্য আছে, তারাও টাকা নেয়। তো এইভাবে আমরা দেখছি যে পাচারটা বেড়েছে, এবং শুধুমাত্র যে এখন উপকূল এলাকার থেকে নিচ্ছে তা না, আমরা দেখছি সিরাজগঞ্জ, ময়মনসিং বিভিন্ন এলাকা থেকে, ইভেন সুন্দরবন থেকে, যেখানেই মানুষ বিপন্ন সেখানে এই সুযোগগুলো নিচ্ছে, তাদের নেটটা অনেক বেশি জোরালো হয়ে গেছে। তো একদিক দিয়ে যেমন আমাদের উচিত এই পাচার বন্ধ করা, বাজারের যারা এজেন্ট আছে তাদের মধ্যে নিশ্চয়ই বাংলাদেশিও আছে, এবং তাদেরকে মানে উপরে ফেল মানে তাদের ডেনগুলোকে আক্রমণ করা এবং সেখানে তাদেরকে সেই পাচার রোধ করা। অন্যদিকে মানুষ যারা যাচ্ছে তাদেরও যে রুট কজে যাচ্ছে, যে মূল তাদের যে জীবন জীবিকার একটা সন্ধান আছে, সেটাও বাংলাদেশের সরকার এবং মিয়ানমারের সরকার দুজনেরই একটা বোঝাপড়া করে সেই ব্যবস্থা করা।
ধন্যবাদ অধ্যাপক মেঘনা গো ঠাকুরতা। আমরা মূলত আসলে মনোযোগ দিচ্ছি রোহিঙ্গাদের ওপরই, কারণ এই পাচারের ব্যাপারটিও সেখান থেকেই শুরু হয়েছে বলে বলা হয়। কাইয়ুম খানের প্রশ্নের একটি অংশ ছিল বাংলাদেশের নিরাপত্তার জন্য কতখানি সেটা হুমকি স্বরূপ। এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী,
ধন্যবাদ আপনাকে। তো মেঘনা গোঠাগোতা ম্যাডাম যা বললেন তার অতিরিক্ত আমি বলছি যে নিরাপত্তার দিক দিয়ে আমরা ক্রমশই অধিক থেকে অধিকতর ঝুঁকির সম্মুখীন হচ্ছি এই রোহিঙ্গাদের তরফ থেকে। এক তো হচ্ছে যে প্রায় 3 যুগ হয়ে গেল এই সমস্যা, এবং ধীরে ধীরে বেড়েই চলেছে। লক্ষাধিক শরণার্থী তারা বিভিন্ন ক্যাম্পে আছে, এবং ধারণা করা হচ্ছে যে কয়েক লক্ষ শরণার্থী ইতিমধ্যে আমাদের দক্ষিণের জেলাগুলো সাধারণ জনগণের সঙ্গে মিশে গেছে, শহরে ছড়িয়ে পড়েছে, এবং বাংলাদেশের আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের নানা জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। এর ফলে হচ্ছে কি, একটা অর্থনৈতিক চাপ তো আছেই, তারপরে যেহেতু তাদের কোনো স্থায়ী বাসস্থান নাই, তাদের শিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত, বিভিন্ন কর্মকাণ্ডে অসামাজিক এবং অনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে, এবং একই সঙ্গে এই তাদের অসহায়তার সুযোগ নিয়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, যেগুলো অনেকগুলো দ্বারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামী সংগঠনের দ্বারা অনুপ্রাণিত, তারা এদেরকে রোহিঙ্গা লিবারেশন ফ্রন্ট নাম দিয়ে বা অন্যান্য জঙ্গি সংগঠন নাম দিয়ে তাদেরকে গভীর জঙ্গলে ট্রেনিং দিচ্ছে। এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো ট্রেনিং ক্যাম্প আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খোঁজ পেয়েছে, সেগুলোতে অভিযান পরিচালনা করেছে এবং অত্যাধুনিক অস্ত্রেরও সন্ধান পেয়েছে, বিভিন্ন গোলা বারুদ বিভিন্ন সময় তারা উদ্ধার করেছে। তো যদিও অ্যাপারেন্টলি মনে হয় যে এগুলো মায়ানমারের বিরুদ্ধে ব্যবহার করা হবে, কিন্তু এটা বাংলাদেশের অভ্যন্তরেও অস্ত্রের চোরাচালান এবং যেহেতু অস্ত্রের একটা ডিমান্ড সারা দেশ জুড়ে রয়েছে, এগুলো অস্ত্রের পাচার বাংলাদেশের বিভিন্ন অংশ হতে পারে। আরেকটা জিনিস যেটা হয়েছে, যেহেতু এদের ইয়াং যে তরুণ সমাজ বাংলাদেশ সরকার স্বীকার করছে না, তাই তাদেরকে কোনো সেখানে কোনো স্কুলের ব্যবস্থা বা লেখাপড়া বা চাকরির ব্যবস্থা আমরা করছি না, তো তারা ক্রমেই একমাত্র বিভিন্ন ইসলামী সংগঠনের মাধ্যমে সেখানে অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে এবং এই মাদ্রাসাতে ইয়াং ছেলে পেলেরা এইসব মাদ্রাসায় যাচ্ছে, এগুলো ফাইন্যান্স করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামিক এনজিও, এবং আশঙ্কা করা হচ্ছে যে তাদের মধ্যে অনেকেই উগ্র মতভাবাপন্ন হয়ে উঠবে। আমরা রামুতে যখন বৌদ্ধদের বিহারগুলো অ্যাটাক হয়েছিল, আক্রমণ হয়েছিল, তখনও খবর হয়েছে যে এইসব ক্যাম্প থেকে অনেক যুবক তারা গাড়ি ভাড়া করে এসে বা গাড়ি করে এসে রামুতে তারা এসব কাণ্ড ঘটিয়েছে, যেটা বাংলাদেশ ইতিহাসে যে বৌদ্ধ সম্প্রদায়ের উপরে কখনোই এই ধরনের আক্রমণ হয়নি। তো আমরা যেটা আশঙ্কা করছি যে নিরাপত্তার জন্য এটা ক্রমশই একটা বড় হুমকি হয়ে যাচ্ছে, এবং যার ফলে আমাদের শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল নয় এমনকি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। তো এখন আমাদের উচিত হবে এই সমস্যাটার সমাধান, যার উৎপত্তি আসলে মায়ানমার সরকার মায়ানমার থেকে, এবং বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ মায়ানমারের সঙ্গে আলোচনা আলোচনা করার চেষ্টা করেছে, কিন্তু আন্তর্জাতিক দুঃখজনক ভাবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে ধরনের
প্রশ্ন ছিল কাইয়ুম খানের এইসব বিষয়ে, একটা নিরাপত্তা বিষয়ক এবং মানবিক সমস্যা বিষয়ে তিনি একটা প্রশ্ন করেছেন শেষে, যে দীর্ঘমেয়াদী টেকসই সমাধান কি হতে পারে। রুবাইয়াত ফেরদৌস,
যেভাবে বলা হলো সেরকম একটা মিলিটারি সিকিউরিটির জায়গা থেকে সমস্যাকে দেখলে আমরা ভুল করব। আমি তো হিউম্যান সিকিউরিটি বা মানবিক নিরাপত্তার জায়গা থেকে আমাদের দেখতে হবে, কারণ আপনি দেখুন যে অনেক দেশে কিন্তু জাতিগত সংখ্যালঘু থাকে, ধর্মীয় সংখ্যালঘুও থাকে, যে কারণে হচ্ছে আমাদের রোহিঙ্গারা হচ্ছে মিয়ানমারের ক্ষেত্রে জাতিগত সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু, কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি থাকে। বাংলাদেশে এরকম আদিবাসী আছে জাতিগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু, তারা হয়তো প্রান্তিক কিন্তু রাষ্ট্র কিন্তু স্বীকার করে না যে তারা আমার নাগরিক না। রোহিঙ্গারা হচ্ছে খুবই ব্যতিক্রম, তারা একইভাবে জাতিগত সংখ্যালঘু ওই আরাকানে এবং হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু, একই সঙ্গে রাষ্ট্র তাদেরকে স্বীকার করে না যে তারা আসলে সেই রাষ্ট্রের নাগরিক। তাই এইরকম একটা মানবিক বিপর্যয়ের মধ্যে তাদেরকে কিন্তু দিনের পর দিন থাকতে হয়, এবং আমরা অনেকগুলো স্টাডিতে দেখেছি যে বলা হচ্ছে যে পৃথিবীর সবচাইতে করুণ নিষ্ঠুর বর্বর জীবনযাপন করতে হয় এই রোহিঙ্গাদেরকে, আর তাদেরকে তো খুব সহজে প্রলোভন দিয়ে কাজগুলো করা হয়, কিন্তু এটা যদি একটা মানবিক নিরাপত্তার জায়গা থেকে আমরা না দেখি, আমরা যে রোহিঙ্গা নারীরা যাচ্ছে, রোহিঙ্গা শিশুরা কিন্তু ওইভাবে যাচ্ছে, কাজে এই জায়গা থেকে যদি একটা, যে কারণে আমরা দেখা যায় আমরা কি বলছি যাচ্ছে যেসব বাঙালি যাচ্ছে আমরা বলছি মালয়েশিয়া তাদেরকে আশ্রয় দিই, ইন্দোনেশিয়া তাদের প্রাথমিক আশ্রয়টা দিক, চিকিৎসা দিক, তারপরে আইনগত ব্যাপারটা দিক, একই ব্যাপার তো রোহিঙ্গাদের ক্ষেত্রে আমাদের মানবিক ভাবে দেখা দরকার, তাহলে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যে মানবিকতা আমরা থাইল্যান্ডের কাছে ইন্দোনেশিয়ার কাছে মানুষের কাছে করি, সে একই মানবিকতা রোহিঙ্গারা বাংলাদেশের কাছে আশা করতে পারে কিনা, সেই প্রশ্নটা বোধহয় আমাদের সামনে রাখতে হবে। আর যেরকম আগে এয়ার কমোডর বললেন, আমরা দেখেছি যে ধরনের জঙ্গি তৎপরতা হচ্ছে, নর্থ ইউনিভার্সিটি স্টুডেন্ট ধরা পড়েছে, ব্লগারের ক্ষেত্রে অস্বীকৃত ধরা পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এইখানে কিন্তু জঙ্গি তৈরি হচ্ছে, এরা ইংরেজিতে অনেক ভালো, এরা আধুনিক পড়াশোনা শিক্ষিত, অনেক উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তারাও কিন্তু জঙ্গির মধ্যে আসে, কারণ জঙ্গিবাদ আর মাদ্রাসা কিন্তু খুব অতি সরলীকরণ হয়ে যাবে, জঙ্গিবাদের এই জায়গাটা মাদ্রাসা থেকে শুরু করে সবচেয়ে ভালো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি উচ্চবিত্ত সন্তানরাও কিন্তু এর মধ্যে জড়িত হয়ে গেছে, কাজে কেবল রোহিঙ্গা দিয়ে এই সমস্যাকে একমাত্রিক ভাবে দেখার পক্ষে আমি আসলে না।
আপনাকে ধন্যবাদ, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঢাকা থেকে প্রশ্ন করেছেন স্মিতা। হ্যালো,
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছিলাম। আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় রোহিঙ্গাদের নিয়ে, এবং আমার প্রশ্নটা ঠিক রোহিঙ্গাদের উদ্দেশ্য করেও না, বাংলাদেশকেও না, বার্মাকেও না। আমার প্রশ্নটা হচ্ছে ইউএন এর উদ্দেশ্যে, সারা পৃথিবীর শান্তির উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল, তাদের সেই মূল উদ্দেশ্য থেকে কি তারা সরে যাচ্ছে না? কারণ শুধু যদি যুদ্ধ থামানোই তাদের উদ্দেশ্য হয়ে থাকে, সেটা কি আমি ভুল বুঝেছি যে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছিল? এই মানুষগুলোর যে দুঃখ যাচ্ছে, যে অশান্তি যাচ্ছে জীবনে, সেই শান্তি কি কখনো তারা প্রতিষ্ঠা করতে পারবে না? এখানে তারা এগিয়ে আসছে না কেন? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলাদেশের উদ্দেশ্যে, বার্মার উদ্দেশ্যে, যারা আপনাদের বাসিন্দা ছিলেন তারা কি এতটাই খারাপ মানুষ যে তাদেরকে আপনারা রাখতে চাচ্ছেন না কোনোভাবেই? আপনাদের দেশের ক্রিমিনালরাও হয়তো জেলে থাকে, ওনাদের কি সেটুকু অধিকারও নেই আপনাদের দেশের উপরে? অথবা যারা বাংলাদেশি আছেন এদের মধ্যে, আমরা কি একটা প্রতিবেশী দেশ হিসেবে তাদেরকে আবার কাছে টেনে নিতে পারি না? ধরে নিলাম ওনারা বাংলাদেশি নন, ওনারা বার্মিজ বা অন্য কোনো দেশের, তাদের অবস্থান কি একজন সাধারণ মানুষের থেকে এতটাই নিচে যে তাদেরকে আমরা সামান্য একটা থাকা খাওয়ার স্থান করে দিতে পারছি না?
ধন্যবাদ স্মিতা, আপনি মানবিক প্রশ্নই তুলেছেন। আপনার প্রথম প্রশ্নটি ছিল জাতিসংঘের ভূমিকা সম্পর্কে, অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরদা।
হ্যাঁ, আমি মিতাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মানে সহানুভূতিশীল একটা দৃষ্টিভঙ্গির থেকে তিনি সমস্যাটাকে দেখছেন, একটা মানবিক দিক থেকে দেখছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তার জন্য। আপনি যে জাতিসংঘের ব্যাপারে প্রশ্ন তুলেছেন, হ্যাঁ, জাতিসংঘের অনেক পলিসি নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তা আছে যে তারা সঠিক পলিসি আদৌ গ্রহণ করতে পারছে কিনা। জাতিসংঘ আসলে এটাও মনে রাখতে হবে যে অনেক দেশের বিভিন্ন দেশ দিয়ে গঠন করা সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের দেশগুলো থাকে, এবং জাতিসংঘ এই দেশের সার্বভৌমত্ব এবং এই সদস্য দেশগুলোর সার্বভৌমত্বকে উপরে খুব কম কাজ করতে পারে, বিশেষ করে যেখানে হাই পাওয়ার পলিটিক্স আছে, অর্থাৎ শক্তিশালী যে দেশগুলো তাদের যে পলিসি তাদের ঊর্ধ্বে যাওয়াটা সবসময় জাতিসংঘের সম্ভব হয় না, তারা কাঠামোগতভাবেই সম্ভব হয় না। কারণ আমরা জানি জাতিসংঘে শুধুমাত্র জেনারেল অ্যাসেম্বলি নাই, সিকিউরিটি কাউন্সিল আছে যেখানে বিশেষ বিশেষ দেশের বিশেষ অধিকার একটু বেশি শক্তিশালী, দেশের অধিকারটা বেশি জোরালো। তা সেই থেকেই আমি বলবো যে পাওয়ার পলিটিক্স থেকে যদি আমরা দেখি মায়ানমারকে আন্তর্জাতিক শুধু জাতিসংঘ না আন্তর্জাতিক প্রেশারটা দিতে এত ব্যর্থ হচ্ছে কেন, সেটার একটা কারণ হচ্ছে যে এই যে মায়ানমারের দিকে বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের মোটামুটি এই দেশটা উন্মুক্ত হচ্ছে, এবং সেই উন্মুক্ত হলে পরে মায়ানমারের অনেক সম্পদ আছে, বিভিন্ন ধরনের সম্পদ আছে, এবং খুললে পরে তাদেরই সুবিধা হবে, এই স্বার্থ থেকেই কিন্তু অনেক বেশি তাদের পলিসিগুলো গঠন করছে, ফলে এটা জাতিসংঘের পলিসি কেউ করে। তো জাতিসংঘ যার জন্য বারবার বর্তায় যে এই আঞ্চলিক দেশে এবং আঞ্চলিক আসিয়ান তারপরে সার্ক এই ধরনের রিজনাল সমাধানের চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিকভাবে যে শক্তিশালী দেশ আছে তারা চায় মায়ানমারকে এখন তারা ভেতরে অভ্যন্তরে ঢুকুক, তাদের অর্থনৈতিক দিকে মায়ানমার ওপেন মার্কেট হলে পরে তাদেরই সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে, এবং সে তাদের জন্য এই মানবিক দিকটা বড় নয়, এটা নতুন কোনো ঘটনা না। আমাদের দেশে আমাদের বিভিন্ন এই পৃথিবীতে বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে, ফলে এই বিদেশি চাপ দেওয়াটা খুব কঠিন হয়ে পড়েছে, ফলে ওরা ওই মায়ানমার আর বাংলাদেশ এবং থাইল্যান্ড মালয়েশিয়া এই আঞ্চলিক সমাধানটাই চাচ্ছে বেশি।
জি, শ্রোতাদের এ পর্যায়ে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটন, বিষয় হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী প্রভাব ও প্রতিক্রিয়া। এয়ার কমান্ডার ইশফাক এলাহি চৌধুরী,
জি প্রশ্ন সেটার সাথে আমি যোগ করতে চাই যে এই মায়ানমার জনগোষ্ঠী পৃথিবীর যেটা আমার মনে হয় প্যালেস্টিনিয়ানদের থেকে তাদের দুর্দশা কোনো অংশে কম নয়, কিন্তু যে ইউনো অ্যাটেনশন আমাদের যে সুযোগটা প্যালেস্টিনিয়ান জনগণ পাচ্ছে বিশ্বের যে দৃষ্টি তাদের দিকে যতটুকু আছে সেই তুলনায় মায়ানমারের এই রোহিঙ্গা জনগোষ্ঠী কিছুই পাচ্ছে না। এক তো ছিল যে দীর্ঘদিন ধরে, আজ প্রায় চার দশক ধরে মায়ানমার একটা সামরিক জান্তার অধীনে এবং বলতে গেলে সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল এবং পশ্চিমা বিশ্ব সেখানে একটা নানান ধরনের স্যাংশন ওখানে আরোপ করা ছিল। কিন্তু এই পশ্চিমা বিশ্ব যখন তাদের দিকে দৃষ্টি দেয়নি সেই সময় চীন কিন্তু মায়ানমারকে একদম অকুণ্ঠ সমর্থন করে গেছে মায়ানমারের সামরিক জান্তাকে, এবং তাদের শুধুমাত্র রোহিঙ্গা নয় আর অন্যান্য উপজাতীয় ছোট ছোট নৃগোষ্ঠীর উপরে তারা সামরিক জান্তা দিয়ে অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে, সম্ভব হয়েছে অনেকটা এই চীনের সমর্থনের জন্য। এবং চীন আজ পশ্চিমা বিশ্ব যেভাবে মায়ানমারের সম্পদের দিকে তাকিয়ে আছে, আমাদের চীনও ঠিক একইভাবে তাকিয়েই নয়, চীনের সাথে তাদের সমস্ত যোগাযোগ এবং এই গ্যাসই বলুন আর তাদের অন্যান্য সম্পদ বলুন, এগুলো চীন কিভাবে এক্সপ্লয়েট করবে সেটাই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বাংলাদেশ দুঃখজনক ভাবে পশ্চিমা বিশ্বেরও দৃষ্টি আকর্ষণ করতে পারেনি এবং আমাদের দীর্ঘদিনের বন্ধু চীনও এই ব্যাপারে, এই মায়ানমারের ব্যাপারে আমাদেরকে কোনো ধরনের সমর্থন দেয়নি। তো এখন আমাদের উচিত হবে যে এই রিজিয়নাল, যেহেতু বার্মার সাথে আমাদের, মায়ানমারের সাথে আমাদের বিভিন্ন চুক্তি আছে এবং সহযোগিতা চুক্তি, আমরাও চাই যে এই সহযোগিতার হাত বাড়ানো, যদি মায়ানমার সরকারকে আমরা যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারি যে দেখো আমাদের দীর্ঘমেয়াদী যদি সহযোগিতা হয় ভারতের সঙ্গে বাংলাদেশ মায়ানমার, তাহলে যে অর্থনৈতিক লাভটা হবে তার মানে এই মায়ানমারের যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে তাদের রিহ্যাবিলিটেশন বা তাদেরকে নাগরিক কিছুটা সুযোগ সুবিধা দেওয়াটা তাদের পক্ষে একটা পজিটিভ হবে, এটাই আমাদের তাদেরকে আমরা কনভিন্স করতে পারি। তো আমার মনে হয় যে যেটা মানবিক বাংলাদেশেরও উচিত, অ্যাকচুয়ালি আমরা, আমার নিজেরও খুব খারাপ লেগেছে কয়েক বছর আগে যখন ওখানে একটা জাতিগত সংঘাত হয়েছিল এবং কয়েক হাজার মায়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশের টেকনাফ অঞ্চলে আসছিল, তখন আমাদের বর্ডার গার্ডই তাদেরকে নৌকাগুলোকে ফিরিয়ে দিয়েছে এবং সেটা কিছু কিছু ছবি আমরা দেখেছি যেটা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছিল এবং আমার মনে হয় বাংলাদেশের ভাবমূর্তি তাতে কোনো উজ্জ্বল হয়নি। আমি আমি স্মিতার সাথে এর একমত হব যে আমাদের যা রিসোর্সেস হয়তো আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু তার অর্থই নয় যে আমরা নির্দয়ভাবে তাদেরকে এই অত্যাচার একটা শাসনযন্ত্রের দিকে তাদেরকে ঠেলে দেবো। আমাদের যতদূর সম্ভব সহযোগিতা করা উচিত, কিন্তু অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে।
এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমার মনে আসছে এবং আমি জনাব রুবাইয়াত ফেরদৌসের কাছে যাব, যে মিয়ানমারের যিনি গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চি, তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে, যে তিনিও ঠিক রোহিঙ্গাদের প্রতি দৃষ্টিপাত করেননি এবং এড়িয়ে গেছেন বিষয়টিকে। রুবাইয়াত ফেরদৌস,
ইন্টারেস্টিং, আমি এইটি বলতে চাচ্ছিলাম, কেবল হচ্ছে অং সান সু চি না, আমি দেখেছি নাফ নদীর এই পারে, আপনি খেয়াল করবেন যে মিয়ানমারে একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন অং সান, আর নাফের এই পারে চট্টগ্রামে প্রফেসর ইউনুসও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। তো পুরো পৃথিবীতে কেবল জাতিসংঘ কিংবা আন্তরাষ্ট্রীয় সমস্যা হয় না, আপনি জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময় বার্ট্রান্ড রাসেল বলেছিলেন আই ক্যানট কিপ সাইলেন্স, এই এই অবস্থা আমি চুপ থাকতে পারি না, এই যে একটা বিশ্ব বিবেক, বার্টন রাসেল কিন্তু তখন একটা নেগোসিয়েট করার চেষ্টা করেছিলেন কিভাবে যুদ্ধ থামানো যায়। তো আমি দেখতে পাচ্ছি নাফি এই পারে প্রফেসর নোবেল, প্রফেসর ইউনুস নোবেল শান্তি পুরস্কার, ওই পারে অং সান সু চি শান্তিতে নোবেল পুরস্কার, এই দুজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দুজন মানুষ তো একটা কথা বলতে পারতেন, তারা একটা বৈঠক করতে পারতেন, তারা আলোচনা করতে পারতেন, তারা এই বিষয়ে এতটাই নিঃসুপ এবং অং সান তো তার ভোটের রাজনীতি আছে, কাজে আমি এটা খুবই তাদের প্রতি এক ধরনের কি বলবো মানে একটা ক্ষোভের জায়গা যে শান্তির এই নোবেল পুরস্কারের প্রতি তারা অবিচার করেছেন, তারা চাইলে নিজেরাই একটা বৈঠক করতে পারেন, এতগুলো মানুষ নির্যাতিত হচ্ছে, এখানে ধর্ষণের শিকার হয়েছে, এত হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, এই শান্তি, এই নোবেল পুরস্কার বিজয়ী তারা এরকম একটা অশান্তি, এরকম একটা মানবিক বিপর্যয়ের মধ্যে থেকে একটা শব্দ করছেন না, কোনো বৈঠক করছেন না, কিংবা জাতিসংঘের প্রতি কোনো আহ্বান জানাচ্ছেন না যে কার্যকর কিছু একটা করতে পারবে, কিংবা থাইল্যান্ড ইন্দোনেশিয়া সবাইকে নিয়েই কথা বলতে পারবেন রোহিঙ্গা ইস্যু নিয়ে, পাশাপাশি বাংলাদেশের মানব পাচার ইস্যু নিয়ে। আপনি জানেন যে রোহিঙ্গারা দিয়ে কিন্তু মানব পাচার হয়েছে, তারপরে দালাল পুরো রেখেছে রোহিঙ্গার হাতে অত টাকা পয়সা না, তারা খুবই প্রান্তিক, তার চাইতে যেহেতু বাঙালিরা একটা মেইনল্যান্ডে থাকে তাদের টাকা পয়সা একটু বেশি, কাজে দালালদেরকে তারা বেশি টাকা দিতে পারবে বলে মনে হয়েছে, যে কারণে রোহিঙ্গাদের পিছে পিছে এই আমাদের বাঙালিরাও কিন্তু এরকম মানব পাচারে খপ করে পড়েছে, মানে রোহিঙ্গা ইস্যুর সঙ্গে সঙ্গে এটাও কিন্তু সম্পর্কিত। তা আমি বরং এই দুজন মানুষকে খুবই মানে এক ধরনের ক্ষোভের জায়গা থেকে জানাবো যে তারা শান্তি পুরস্কারের সেটাকে আসলে অপমান করেছেন এক ধরনের।
আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নিউ ইয়র্ক থেকে দেওয়ান আলম। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে দেওয়ান আলম বলছি। আমার মনে হয় আমাদের বাংলাদেশেও নিজেদের অনেক রকম সমস্যা আছে, আমরা আগে আমাদের সমস্যাটা মিটাই এবং আন্তর্জাতিকভাবে যেটা বৈধ ওভাবেই যেন আমরা রোহিঙ্গাদেরকে সাহায্য করি, অবশ্যই মানবতার খাতিরে, কিন্তু আমরা নিজেরা যেন শুধু বাংলাদেশ একা ইনভলভ না হয়ে যায়। যারা পাচার করছেন এটাতে যদি সরকারের ভেতরের কারোর মদত থেকে থাকে, সরকারের উচিত দেশের স্বার্থে তাদেরকে ধরিয়ে দেয়া বা তাদেরকে বিচারের সম্মুখীন করা। আমি একটা বিষয় খুব উদ্গ্রীব, সেটা হলো এই রোহিঙ্গাদের সমস্যাটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক বা ভৌগোলিক কোনো ব্যাপারে কোনো হুমকি সম্মুখীন হব কি আমরা?
ধন্যবাদ আপনাকে। আপনি আপনার প্রশ্নের বিভিন্ন অংশ ছিল, একটা প্রশ্ন অবশ্যই ছিল যে বাংলাদেশ কতখানি সম্পৃক্ত হবে এই সমস্যার সঙ্গে, আর দ্বিতীয়টি ছিল যে এই পাচারের সঙ্গে যদি বাংলাদেশ সরকারের ভেতরের লোকও জড়িত থাকে তাহলে তাদেরকেও ধরিয়ে দেওয়া উচিত। অধ্যাপক মেঘনা গুহ ঠাকুর,
আপনি কোন অংশটা আমাকে বলতে বলছেন? প্রথমটা
আপনি প্রথমটাই বলতে পারেন যে বাংলাদেশ কতখানি এটার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
আসলে রোহিঙ্গার সমস্যা তো বাংলাদেশের নতুন না, তারা 30 বছর ধরে এসেছে এবং অনেক রোহিঙ্গা আছে, আমরা জানি যে তারা এসেছে এবং তারা বাংলাদেশি হয়েও থাকছে। তো বাংলাদেশকে এফেক্ট করে না এটা তো হতেই পারে না, কারণ আর কিন্তু যেটা হয় যে সারা বাংলাদেশের যে জাতীয় জাতীয় পর্যায়ে এটা এফেক্ট হয় করছে কিনা সেটা হয়তো যদি এফেক্ট করে তখন আমাদের নজরে আসে, কিন্তু ওই অঞ্চলে যারা কাজ করে আমরা দেখেছি যে বিভিন্ন বর্ডারটা শুধুমাত্র যে জলপথ অর্থাৎ নাফ নদী পার হয়ে আসে তা না, এটা বুধিথং বর্ডার অর্থাৎ আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে একটা ল্যান্ড বর্ডার আছে, সেখানেও সেখান দিয়েও অনেকেই পাড়ি হয়, সেটা অবশ্যই সমস্যা সৃষ্টি করে, আঞ্চলিক সমস্যা সৃষ্টি করে, কারণ রোহিঙ্গারা যারা আসে তারা উদ্বাস্তু, তারা এবং তারা যে সবাই আমরা জানি যে বাংলাদেশ সরকার উদ্বাস্তু হিসেবে অর্থাৎ রেফিউজি শরণার্থী হিসেবে তাদের রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে বেশ কয়েক বছর আগে, তার ফলে তাদের যে যারা নতুন আসছে তাদের কোনো স্টেটাস নাই, অর্থাৎ তাদেরকে এখন বলা হচ্ছে আনডকুমেন্টেড মাইগ্রেন্টস, কারণ আমরা জানি যে তাদের ভাষা তাদের ধর্ম আমাদের ধর্ম, আমাদের যে মূলধারার যারা ধর্ম ধর্মাবলম্বী তাদের এক, তারা দুজনে মুসলমান, আবার অন্যদিকে তাদের ভাষাটাও কিন্তু প্রায় একই, কক্সবাজার আর ওপারে যারা রাখাইন স্টেটে রোহিঙ্গা থাকে তাদের ভাষা মিল আছে, তো তাদের খুব অসুবিধা হয় না এদেশের সাথে মিলেমিশে থাকতে, এটা একটা সমস্যা এবং এটা অবশ্যই আঞ্চলিক রাজনীতিতে এটার প্রভাব আছে এবং এই এটা ওই অঞ্চলের যে যারা বাস করে তাদের শান্তি ইত্যাদি ইস্যুতে তাদের এফেক্ট আছে, তো এখানে আমার মনে হয় যে মানে উচিত হবে যে এটা আর যেটা আপনার চোরাপথের ব্যাপারেও যেটা বলা হয় মানব পাচারের ব্যাপারেও বলা হয়, আপনি যদি একটা দিকের পলিসি না নেন এবং একটা সুনির্দিষ্ট পলিসি না নেন তাহলে কিন্তু এটা ওই এ ধরনের মানব পাচার বা যারা এক্সট্রানিয়াস ট্রেডার আছে অর্থাৎ বাড়তি যারা এই সুবিধাভোগী কিছু লোক আছে তাদের তারা এটা করায়ত্ত করে রাখবে তাদের হাতে, তো আমরা জানি যে সরকার ইতিমধ্যে একটা টাস্ক ফোর্স গঠন করেছে এবং একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করেছে, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ও আছে এবং IOM কে ভার দিয়েছে সেই অন্তত আনডকুমেন্টেড যারা আছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদের কিছু কিছু সুবিধা দেওয়া, তো এই এটা আমি সাধুবাদ জানাই যে এটা তারা সরকার করেছে, এতদিন ডিনায়ালে ছিল যে তারা আমাদের দেশে আছে, এখন ডিনায়াল বাদ দিয়ে এখন অন্তত এই স্বীকৃতিটা আছে, কিন্তু এর পরবর্তীতে আমাদের পার্সিউ করতে হবে যাতে এই যারা এখানে বাস করছে তারা যাতে সুষ্ঠুভাবে বাস করে, তাদের যথেষ্ট পরিমাণ আমরা যারা যাদেরকে শরণার্থী বলছি অফিসিয়ালি তাদেরও দেখেছি যে তাদের হায়ার এডুকেশন দেওয়া হয় না, তাদের কর্ম সংস্থানের কোনো উপায় নেই, লিগালি কোনো উপায় নেই, বিভিন্নভাবে তারা রেশনে ভোগী করে, রেশন দেয়, তো আমরা জানি যে অনেক দেশে ইরান, পাকিস্তান, আফগানিস্তানে শরণার্থী আছে এবং তাদেরকে বিভিন্নভাবে এই সমাধান করা যায়, ওয়ার্ক পারমিট দেওয়া যায়, টেম্পোরারি একটা স্ট্যাটাস দেওয়া যায়, কিন্তু সবকিছুর সমাধানই আসলে রাষ্ট্রীয়ভাবে মিয়ানমার সরকারে, এবং তারা আরো ওদেরকে যদি নাগরিকত্বের স্বীকৃতি না দেয় তাহলে এই সমস্যা বাংলাদেশের থাকবে, এটাকে ডিনাই করে উপায় নেই, তারা আমাদের আমাদের রাজনীতিতে একটা ফ্যাক্টর।
জি, রুবাইয়াত ফেরদৌসের কাছে একটু আসছি এই বিষয়টি নিয়ে যে বাংলাদেশ প্রশ্ন করেছেন তিনি যে বাংলাদেশ সরকারের সঙ্গে জড়িত সংযুক্ত কেউ যদি এই সমস্ত মানব পাচারকারীদের সঙ্গে জড়িত থাকে কিংবা মানব পাচারকারী হয় তাদের ব্যাপারে সরকারের কতখানি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত?
সেটা তো নেওয়া উচিত, এবং বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসন থেকে অনেক রকমের মানুষদের সঙ্গে জড়িত, এটা একটা বিশাল সিন্ডিকেট, এবং অনেক কাগজে রিপোর্ট হয়েছে যে এইটা হচ্ছে একটা এয়ারপোর্ট বলা হচ্ছে, যে টেকনাফ হচ্ছে মালয়েশিয়ার একটা এয়ারপোর্ট, মানে বহুদিন থেকে প্রশাসনের চোখের ডগায় কিন্তু এই লোকজন কাজগুলো করছে, কাজে কঠোর হতেই হবে, এবং কঠোরের নমুনাটা আবার ডেঞ্জারাস হয়ে যাচ্ছে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন বলেছেন যে যারা এইভাবে পাচার হয়ে যাচ্ছে তাদেরকেও আসলে শাস্তির মুখোমুখি করতে হবে। এখন জলসীমাতে হাজার হাজার মানুষ ভাসছে, অনেক গণকবর হচ্ছে, এখন কেউ যদি ফিরে এসে বাংলাদেশের জলসীমানায় ঢোকে তাহলে তাকে যদি আবার জেলে ঢুকতে হয় তাহলে তো খুব মরার উপর একটা খারাগা হয়ে গেল। কাজে এরকম মানুষ যারা এরকম ডেসপারেট হয়ে যায়, কেন তারা যায়, তাদের এই মানবিক দিক থেকে না খুঁজে তাদেরকে আবার শাস্তির মুখোমুখি করবার যে জায়গা, সরকারের সিন্ডিকেটের লোকদের কঠোর হবে, কিন্তু যারা এরকম প্রান্তিক মানুষ এরকম ডেসপারেট হয়ে যাচ্ছে তাদেরকেও যদি আবার শাস্তির মুখোমুখি হতে হয় তাহলে এই জিনিস ঠিক মানবিক দিক থেকে দেখা ঠিক হবে না। আমি বরং একটু গোড়ার প্রশ্ন করতে চাই যে এই যে পুরো একটা কৃত্রিম রাষ্ট্র, যেটা মেঘনাপা বললেন যে রাষ্ট্র, এইটা তো মানুষ মানুষের মতো এপারে যেত সেই পারে যেত, আমরা একটা কৃত্রিম রাষ্ট্র বানিয়ে এসেছি যে এখানে তুমি থাকতে পারো অন্য জায়গায় তুমি থাকতে পারো না। আপনি দেখেন যখন কলোনি শাসন শুরু হয়েছিল ইংল্যান্ডের লোকরা কোন পাসপোর্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছিল, ফরাসিরা কোন পাসপোর্ট ভিসা নিয়ে আফ্রিকাতে গেছিল, এখন আফ্রিকারা আজকে মামলা করতে যাচ্ছে এই কলোনি শাসনের বিরুদ্ধে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং এরকম যদি কোনো মামলা হয় সেখানে যদি তারা পরাজিত হয় তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য। কাজে বিশ্বায়নের কথা আমরা বলি যেখানে অর্থের যোগান পুরো পৃথিবীতে যাচ্ছে, আমরা পরিবেশের কথা বলি, এইডস এর কথা বলি, তখন আমরা বিশ্বায়নটা বলি, যখন মানুষ যেতে চায় তখন আমরা এরকম রাষ্ট্রীয় টেরিটরি কৃত্রিম ভাবে তাকে আটকে রাখি। কাজে যতদিন পর্যন্ত একটা মানবিক বিশ্ব আমরা না করতে পারবো, এই কৃত্রিম রাষ্ট্র কাঁটা তার বেড়া এটাতে মানুষকে আটকে দিতে যখন না শিখবো আমরা ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো খুব বড় সমাধান আসলে হবে না, এইটুকু বলা যাচ্ছে।
কিন্তু রুবাইয়াত ফেরদৌস এটাও তো মানবার কথা যে বাংলাদেশের যে জনসংখ্যার চাপ রয়েছে, বিপুল জনসংখ্যার চাপ রয়েছে, এবং যে সামান্য তার মানে জমি, তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একার পক্ষে কি এই চাপ সহ্য করা সম্ভব?
সেটা তো সম্ভবই না, আমি বলছি যে মিয়ানমার সঙ্গে বাংলাদেশের কথা বলতে হবে, এবং এই সমস্যার সঙ্গে যেহেতু এখন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া জড়িত হয়ে পড়ছে কোনো ফর্মে, তাদেরকে বসতে হবে, ইউএনকে বসতে হবে, একটা কার্যকর চাপ তৈরি করতে হবে। আমি যেটা বললাম নোবেল পুরস্কার বিজয়ী, শান্তি বিজয়ী, তাদেরকে বসা উচিত, এমন কার্যকর একটা জায়গা তৈরি করতে হবে যার মধ্যে এই মানুষগুলো তাদের একটা জায়গা খুঁজে পায়, না হলে এটা কিন্তু সত্য ডেসপারেট লোকগুলো দিয়ে যা কিছু তা করানো সম্ভব, তাদেরকে মানব পাচার করানো সম্ভব, তাদেরকে জঙ্গি বানানো সম্ভব। কাজে সেই জায়গা থেকে যদি একটা সত্যিকারের কার্যকর চাপ আমরা তৈরি করতে না পারি এই সমস্যার খুব আসল সমাধান কিন্তু আমি আসলে দেখছি না।
হ্যাঁ নিশ্চয়ই, আমরা পরবর্তী প্রশ্নে আমাদের আসলে একটু সংক্ষেপেই যেতে হবে কারণ আমাদের হাতে সময় কম। আমাদের পরবর্তী প্রশ্ন করছেন ভার্জিনিয়ার ম্যানেসেস থেকে মাহমুদুর নবী বাকি। হ্যালো।
হ্যালো, আমি মাহমুদুর নবী বাকি বলছিলাম ম্যানাসেস ভার্জিনিয়া থেকে। আমার কোশ্চেনটা হচ্ছে রোহিঙ্গা উদ্বাস্তুদের উপরে, যে বর্তমানে আমরা সবাই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই রোহিঙ্গা উদ্বাস্তুদের যে ক্রমাগত যে প্রবলেমটা, তারা মিয়ানমার থেকে যেভাবে বাংলাদেশে এসে তারা বসত গেড়েছে এবং এখান থেকে তারা আর একটা দেশে পাড়ি দিচ্ছে, যেটা বাংলাদেশের জনগণের সঙ্গে তারা অনেকটাই মিশে গেছে এবং অনেক অপকর্ম আমরা যতটুকু জানি যে রোহিঙ্গাদের দ্বারা সংগঠিত হচ্ছে, এ থেকে আমাদের পরিত্রাণের উপায়টা কি এবং আন্তর্জাতিকভাবে এই রোহিঙ্গা সমস্যাটাকে কিভাবে চিহ্নিত করা হচ্ছে এবং এ থেকে বাংলাদেশ সরকার কিভাবে মুক্তি পেতে পারে? ধন্যবাদ।
এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, আপনার কাছে যাচ্ছি যে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি। আমি জানি যে এটা মিলিয়ন ডলার কোশ্চেন, কিন্তু তারপরেও আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটাকে?
জি, আমার অ্যাকচুয়ালি ইতিমধ্যে যেসব আলোচনা হয়েছে যে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে যতটুকু বাংলাদেশের প্রভাব আছে সেটা আমাদের সরকারকে খাটাতে হবে, সেটা পশ্চিমা বিশ্ব হোক, মুসলিম বিশ্ব হোক, এবং আমাদের আঞ্চলিক দক্ষিণ এশীয় বিভিন্ন সংগঠন যে আসিয়ান, বিমস্টেক, এগুলোর মাধ্যমে এমনকি আমাদের চীন এবং ভারত, তারা দুজনই এখন মায়ানমারের একটা ইম্পর্টেন্ট পার্টনার হতে যাচ্ছে। চীন তো বটেই, চীন তো তাদের মেজর পার্টনার, এবং চীন যদি আমাদের সত্যিকার বন্ধু হয় তাহলে চীনও এখানে একটা বিরাট ভূমিকা রাখতে পারে যে মায়ানমারের সরকারকে পার্সুইট করা যে তোমাদের একটা এটাকে একটা মানবিক দিকে এটা সমস্যার সমাধান করো, এভাবে যে তোমাদের জনগণ সাগরে ভাসছে এটা কারো পক্ষেই এটা আমাদের ভাবমূর্তিকে কোনোভাবেই উদ্ভাসিত করছে না, তো সেটা একটা। তবে এই এই ব্যাপারে বাংলাদেশের যে সমস্যা হচ্ছে, আপনি এর আগে এক প্রশ্ন কথা বলেছেন যে রাজনীতিতে কি, আমার মনে হয় কিছু কিছু দক্ষিণপন্থী দল বাংলাদেশে তারা তাদের ভোট ব্যাংক হিসাবে এই মায়ানমারের এই এই ধরনের যে রোহিঙ্গা উপজাতিদের তাদেরকে ব্যবহার করবে, এবং বিশেষ করে ডিফারেন্ট আমাদের দক্ষিণাঞ্চলে যে ইলেকটোরাল যে এলাকাগুলো আছে যারা যারা তাদেরকে বরঞ্চ ব্যবহার করার জন্য তাদেরকে বাংলাদেশের জনগণের পাসপোর্ট হোক বা রেশন কার্ড হোক বা তাদের নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া, এগুলোতে একটা জড়িয়ে পড়ছে। আরেকটা যে দেশের ভিতরে আজকে ডিক্লেয়ার হয়েছে যে 7টা ডিভিশনে স্পেশাল ট্রাইব্যুনাল করা হবে, যারা এইসব পাচারকারীর সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার, কিন্তু এ সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ অতীতে এই ধরনের অনেক ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু যারা যারা ক্ষমতাধর তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। হয়তো ফিল্ডের চুনোপুটি দু একজন হয়তো শাস্তি হতেও পারে, কিন্তু আমরা যে মূল যে যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে সেটা আমার খুব সন্দেহ হয়, কারণ যে সরকারই থাকুক না কেন তাদের সাথে তাদের একটা যোগসাজশ থাকে, এবং তারা তাদেরকে আমাদের যে আইনি প্রক্রিয়া থাকে কখনোই আনা যায় না। তো দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমি যেটা বলা হলো যে আন্তর্জাতিক চাপ, এবং এই এই যে ধারণা যে যেটা আসিফ নজরুল বললেন, আমার মনে হয় খুবই সুন্দর যে আমাদের দুইজন দুজন নোবেল বিজয়ীদের একটা তারা একটা ডিজিটের মধ্যে আলোচনা করতে পারেন, তারা নিজের একটা জনমত তাদের উভয় দেশে সৃষ্টি করতে পারেন। আমাদের সিভিল সোসাইটি মায়ানমারের যদিও সিভিল সোসাইটি সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নাই, কিন্তু তারপরেও হয়তো কিছু একটা আছে, তারা মিলে যদি একটা সমাধানে আসতে পারে যেটা দুই দেশের জন্য আসলে আসলে দীর্ঘমেয়াদী একটা সুফল বয়ে আনবে, কারণ আমাদের নিজেদের যদি আমরা সহযোগিতা করি, এত অর্থনৈতিক এখানে একটা সুযোগ আছে, এই মায়ানমারের এই সমস্যা জনগণের জনসংখ্যার সমস্যা তখন হয়তো অনেকটা গৌণ হয়ে পড়বে।
হ্যাঁ নিশ্চয়ই। আমাদের একটি কলার অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, মেহেদি হাসান মাহমুদ, হ্যালো।
জি শুনছি।
হ্যাঁ, আপনি কোত্থেকে বলছেন বলুন আপনার নাম এবং প্রশ্নটা করুন।
আমি জেলা জামালপুর গ্রাম টেবিল থেকে বলছি।
হ্যাঁ, আপনি
আমার প্রশ্নটা হচ্ছে, রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা হওয়া সত্ত্বেও রোহিঙ্গারা যে সেখানে তাদের থাকার অধিকার ফিরে পাচ্ছে না, আমরা আন্তর্জাতিক বিষয় কি তাদের উপরে চাপ প্রয়োগ করে এই বিষয়ে একটা সমাধান দিতে পারি না? তাদের উপর কি চাপ প্রয়োগ করে রোহিঙ্গার দায় স্বীকারের বিষয়টা আমরা আনতে পারি না?
জি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনার এই প্রশ্নটি আমরা রাখলাম এবং পরবর্তী আরও দুজন প্রশ্নকর্তার প্রশ্ন আমরা নিচ্ছি এবং তারপর আমাদের প্যানেলিস্টদের কাছে যাচ্ছি। আন্তর্জাতিক চাপ আসলে কতখানি, এটা একটা প্রশ্ন ওঠে, কারণ বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানার বিষয়ে একটা কূটনৈতিক বিজয় লাভ করেছে, কিন্তু কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের সেরকম কোনো কূটনৈতিক অগ্রগতি বাংলাদেশের হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা পরবর্তী প্রশ্নে একটু যাচ্ছি। ম্যানচেস্টার থেকে আলমগীর হক, হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। রোহিঙ্গারা কি কোনো দেশের নাগরিক যার নিরসন আজ অবধি হয়নি? আরাকানি রোহিঙ্গারা ব্রিটিশদের হয়ে বর্মায় 1945 সালে জাপানিদের হঠাৎ যুদ্ধে নামে, কিন্তু তাদের কোনোভাবে স্বাধীন বর্মায় স্থায়ী কোনো স্বীকৃতি দেয়নি, না ব্রিটিশ না বর্মা চীনপন্থী জেনারেল নেউইনের আমলেও। রোহিঙ্গাদের গণহত্যা দর্শন করে উদ্বাস্ত করে ছেড়ে দিয়েছে দশক দশক ধরে। এখন আমাদের আলোচকদের জন্য প্রশ্ন হলো, এখনো আমাদের এই বৈদেশিক নীতি শক্তি ক্ষুদ্র পার্শ্ববর্তী বার্মার সাথে রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়ে কোন চুক্তি করতে পারেনি। তারা মুসলমান বলে তাদের মানবাধিকার বিষয়টি নিয়ে কি আজোর আপত্তি, জামাতিদের টিকিট দেবে বলে এই ধুয়ো তুলে এ সকল মানুষগুলোর ভবিষ্যতে ভবিষ্যৎ আমরা কি আমরা এভাবে মারিয়ে যাব, তাদের নৌকোয় ভাসিয়ে অনিশ্চিত কোনো ভবিষ্যতে নিয়ে যাব। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আলমগীর হক আপনাকেও। প্রথম যে প্রশ্নটি ছিল মেহেদী হাসান মাহমুদের, যে আন্তর্জাতিকভাবে এই সমস্যার সমাধানের জন্য কোনো আদৌ কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে কিনা, এবং আমার নিজেরও এটা জানবার ছিল যে সমুদ্র সীমায় যে বিজয়টা ঘটেছে বাংলাদেশের, বাংলাদেশ সরকার বলছেন সেই রকমভাবে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে ততটা অগ্রসর হয়নি। আমি এ ব্যাপারটি একটু জানবার জন্যে অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরদের কাছে যাচ্ছি।
ধন্যবাদ। আমি আজকে একটা ইউএনএইচসিআর এর একটা রাউন্ড টেবিলের ছিলাম, যে ইউএনএইচসিআর দেখেছিল এবং তারা আমাদেরকে একটা ইনফরমেশন দিল যে বোধহয় 19 জুন একটা আঞ্চলিক বৈঠক হতে যাচ্ছে, যেটা এই বিশেষ করে এই যে ইদানিং যে পাচারকারীদের নৌকাগুলো ধরা পড়েছে এবং গণকবর ধরা পড়েছে থাইল্যান্ড মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই সব, এবং ওরা বোধহয় মিয়ানমারকেও রাজি করিয়েছে, সেখানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে যারা শরণার্থী দেখে, ইউএনএইচসিআর এবং অন্যান্য ড্রাগ ট্রাফিকিং যারা দেখে তারাও থাকবে এখানে। আমরা আশা করি তারা আলোচনাগুলো তিনটা ভাগে সাজিয়েছে। একটি হচ্ছে যে রুট কজেস গুলো কি, অপরটি হচ্ছে যে ঠিক রেস্কিউ অপারেশন গুলো এখন কিভাবে স্ট্রেন্ডেন করা যেতে পারে, অর্থাৎ সমুদ্রে যে ভাসমান নৌকাগুলো পাওয়া যাচ্ছে খাদ্যহীন অবস্থা বা কিছু, সেগুলোকে আরেকটু জোরালো ভাবে একসাথে তারা কিভাবে এগুলোকে উদ্ধার কাজ চালাতে পারে। আর তৃতীয়টা অবশ্যই হচ্ছে যে তাদের এই অ্যারাইভালের ব্যাপারে, যে কিছুদিন অন্তত তারা এই বিভিন্ন দেশে যারা পাড়ি দিয়েছে তাদের কিছু খাদ্য ইত্যাদি ব্যবস্থা শেল্টার এবং টেম্পোরারি ভাবে এটা হবে। তো এই জিনিসগুলো আমরা জানি যে এক ধরনের তার মানে একটা উদ্যোগ হচ্ছে। এর আগে আমিও জানি যে কিছু উদ্যোগ হচ্ছিল খুব ক্লোজ ডোর, কিন্তু ওই যারা রোহিঙ্গা শেল্টার দিচ্ছে যেই সকল দেশ তাদের একটি মিটিং হয়েছে। তো আমরা আশা করব যে এই 19 জুনের যে মিটিং তার থেকে একটা অন্তত যে এই মুহূর্তের যে প্রবলেম গুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো কিছুটা হলেও একটা সমাধান করা যাবে। কিন্তু এর থেকে উত্তরণ হয়ে যদি একটা লং টার্ম সমস্যা হয় তখন আমাদের নিশ্চয়ই একটা দীর্ঘ কূটনৈতিক একটা ডিপ্লোম্যাটিক একটা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটিক একটা চালাতে হবে। আর আমিও এটা বিশ্বাস করি, ম্যানচেস্টারের ভদ্রলোক যে বললো যে অ্যাকচুয়ালি আপনি, আমি কিন্তু বিশ্বাস করি না যে সব রোহিঙ্গারাই এক্সট্রিমিস্ট বা তারা সহিংসতায় লিপ্ত, কারণ আমি নিজে রোহিঙ্গাদের সাথে কাজ করেছি, উদ্বাস্তুদের সাথে কাজ করেছি 3 বছর ওই এলাকায়, এবং তাদের মতন মানে খুবই আমি দেখেছি তারা অবশ্যই বিতাড়িত জনগণ এবং ধর্মীয় ধর্মের জন্যই বিতাড়িত, ধর্মের জন্য বিতাড়িত বলে তাদের ধর্মের প্রতি একটা আলাদা একটা অনুশীলন আছে এবং সেটা একটা মানবিক একটা কাজ। আমি যদি আমার জাতিগত বা ধর্মের জন্য বিতাড়িত হই তাহলে আমি আমার ধর্মের প্রতি একটা অনুরাগ দেখাবই, আমি মসজিদ করব, মাদ্রাসায় যাব, কারণ আমাকে যে দেশে আমি থাকি সেখানে আমাকে
আমরা 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 এই প্রসঙ্গে আমরা আমরা
এগুলোকে আমি একটা মানবিক দিক দিয়ে আমি দেখছি। এবং আমি মনে করি যে আঞ্চলিকভাবে যে আমাদের কক্সবাজার যে অঞ্চলের লোকরা তারা অনেক বেশি লিবারেল, অনেক বেশি তার সহানুভূতি।
নিশ্চয়ই আমরা আমরা চট করে আমাদের আরেকজন
যে তাদের যে তারা যে খুবই বিপন্ন মানুষ সেই সুবিধা একটা একবেলা ভাতও দেয় যেটা দেয় এবং সেটা সবসময় এক্সট্রিমিস্টরা দেয় না, তারা মানুষ হিসেবে দেয়, এটা আমি একটু বলছি।
নিশ্চয়ই চট করে শুধু আমি রুবাইয়াত ফেরদৌসের কাছে জানতে চাই যে একটা প্রশ্ন উঠেছে যে জামাতে ইসলামীর ভোট ব্যাংক হয়ে যেতে পারে রোহিঙ্গা, সেই আশঙ্কায় তাদের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে না, এটা কতটা সত্য বাস্তবসম্মত বলে আপনি মনে করেন?
সেইটা তো কিছুটা আছে, এটা ধরুন যে ওরা যেহেতু এখানে একটা একটা নিপীড়িত হয়ে এইখানে আসে এবং ধর্মের কারণে, যেটা মেঘনাদি খুব চমৎকার ভাবে বলবার চেষ্টা করেছেন, সেই কারণে ওদের মধ্যে ধর্মটা অনেক বেশি প্রবল হয়ে ওঠে। এটা বাংলাদেশ থেকে যেসব হিন্দু ভারতে যায় তারা বিজেপি করবার প্রতি ঝোঁক আছে, কারণ তারা মুসলিম হচ্ছে তার ইমিডিয়েট শত্রু, তাদের দ্বারা বিতাড়িত হয়ে তারা ভারতে গেছে। কাজেই যারা ভারতে আশ্রয় দেয় তারা ওদেরকে ওই ধর্মীয় উস্কানিতে তাদেরকে দিয়ে একটা জঙ্গির জায়গা তৈরি করে, সেই জায়গাটা সত্য। কিন্তু যে কারণে আমি সমাধানের জায়গা যদি খোঁজেন তাহলে মিয়ানমার এবং বাংলাদেশ দু জায়গায় মনে করেন ডেমোক্রেটিক ডেফিসিট আছে, গণতন্ত্রের ঘাটতি আছে।
আচ্ছা ঠিক আছে,
গণতন্ত্র তো নির্বাচন কিন্তু না, গণতন্ত্র হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড জাস্টিস, একটা সেকুলার অসাম্প্রদায়িক।
অবশ্যই অবশ্যই
মিয়ানমার এবং বাংলাদেশ দুটোই হতে পারত।
জি অবশ্যই, রুবাইয়াত ফেরদৌস, ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা এবং এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শিগুফতা নাসরিন খুইন।
ভারতের এক আদালত বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ভারতের এক আদালতে পাঠিয়েছে। ভারতের মেঘালয়ের শিলং পুলিশের কাছে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
ভারতের মেঘালয়ের শিলং পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। গত 11 মে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম শিলংয়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয় সালাউদ্দিনকে। কারাগারে পাঠানোর আগে সালাউদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিনকে শিলংয়ের আদালতে নেওয়া হয়। ঢাকা থেকে অন্তর্ধানে 2 মাস পর গত 11 মে বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিনকে মেঘালয় পুলিশ আটক করে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করেছে শিলং পুলিশ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার বর্তমানের এবং সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আজ যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় আদালতে এক ব্যাপক দুর্নীতির অভিযোগ দায়ের করে। এতে প্রচণ্ড ডামাডোল সৃষ্টি হয়েছে। ওদিকে সুইস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা 2018 ও 2022 সালের বিশ্বকাপ খেলা কোথায় হবে সে বিষয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। জুরিখে কয়েকজন ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 14 জনের বিরুদ্ধে 47টি অভিযোগ দায়ের করা হয়। এসব অভিযোগে রয়েছে অবৈধ উপায়ে অর্থ আদায় করা, অর্থ পাচার এবং কালো টাকা সাদা করা ইত্যাদি। অভিশংসকরা বলেন ক্রীড়া জগতের সংবাদ মাধ্যমের নির্বাহী কর্মকর্তারা $15 কোটি দিয়েছে বা দিতে রাজি হয়েছে এবং তার বিনিময়ে প্রতিযোগিতা সম্প্রচারের স্বত্বাধিকার তারা পেয়েছে। গতরাতে আনবার প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 17 জন ইরাকি সেনা নিহত হয়। ওদিকে ইরাকে সরকারপন্থী বাহিনী ওই এলাকায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যে নতুন অভিযান শুরু করেছে তা অব্যাহত রেখেছে। ইরাকি সামরিক কর্মকর্তারা বলেছেন মঙ্গলবার রাতে আইএস নিয়ন্ত্রিত ফালুজা শহরের বাইরে ওই আক্রমণ হয়। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান বুধবার এক বৈঠকে একমত হয়েছে যে তাদেরকে একদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ এবং নিষেধাজ্ঞা বাড়াতে হবে এবং অন্যদিকে ওই দেশের পারমাণবিক অস্ত্র কার্যক্রম বিষয়ে আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন রাজধানীতে একটি গেস্ট হাউসে যে সংঘর্ষ ও অচল অবস্থা চলছিল বুধবার ভোরে তার অবসান ঘটে। 4 জন তালেবান আক্রমণকারী প্রাণ হারায়। একটি আন্তর্জাতিক মানবাধিকার নজরদারি সংগঠন বলেছে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় চরমপন্থী গ্রুপ হামাস অপহরণ, নির্যাতন এবং গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের হত্যা করে যুদ্ধ অপরাধ করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.